ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন সোমবার দুপুর, বাংলাদেশ আর ভারতের সোমবার রাত। রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের খবরে যে দু একটি রিপোর্ট রয়েছে তার ঝলক, ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত বার্নি কার্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রায় দু ঘন্টা বৈঠক করেছেন।
জহুরুল আলম জানিয়েছেন,
ঢাকা উত্তর ও দক্ষিণ, গাজীপুর এবং নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন এলাকায় বায়ু দূষণ রোধে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের রিপোর্ট।
আগামীকাল 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবসের আগে পশ্চিমবঙ্গ জুড়ে জোরদার সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তবে গোড়াতেই বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত বলেছেন তিনি শুক্রবার সিরিয়ান সরকার ও বিরোধী সদস্যদের মধ্যে শান্তি আলোচনা শুরু করতে পারবেন বলে আশা করছেন। স্টেফান ডি মিস্টুরা আজ সোমবার বলেছেন তিনি আগামীকাল নিমন্ত্রণ পত্র পাঠাচ্ছেন। জাতিসংঘ চেয়েছিল সিরিয়ান সরকার ও বিরোধী সদস্যদের জেনেভায় আলোচনার জন্য একসঙ্গে করতে এবং সোমবার থেকে আলোচনা শুরু করতে, কিন্তু কাকে নিমন্ত্রণ করা হবে তা নিয়ে মতবিরোধের কারণে প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি লাওস সফরের সময় বলেন প্রথম দিনে আলোচনা ভেঙে যাওয়া চাইতে কয়েকটা দিন অপেক্ষা করে এবং ভালোভাবে প্রক্রিয়া শুরু করাটা ভালো। বুভুক্কা সহ অবিস্ফোরিত অস্ত্রশস্ত্র ও মেকংয়ের নিম্নভাগে প্রযুক্তি লাভের সমস্যা লাওস যাতে মোকাবেলা করতে পারে সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্র লাওসকে সাহায্য করার জন্য প্রচেষ্টা জোরদার করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সোমবার ভিয়েন্টিয়ান সফরের সময় উদ্যোগগুলোর রূপরেখা দেন। এশিয়ার বাইরে যেসব চ্যালেঞ্জ আছে যার মধ্যে অন্তর্ভুক্ত পরিকল্পিত সিরিয়া শান্তি আলোচনা, সে বিষয়েও পররাষ্ট্রমন্ত্রী কেরি আলোচনা করেন। লাওসের প্রধানমন্ত্রী থং সিং থামাভং এবং পররাষ্ট্রমন্ত্রী থং লুন সিসুলিত সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি ওই মন্তব্য করেন। পরবর্তী মাসে দক্ষিণ পূর্ব এশিয়া রাষ্ট্র সংস্থা আসিয়ানের বিশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ায়। প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে আসিয়ানের ওই বৈঠকের প্রস্তুতি কাজের ভিত্তি ছিল বর্তমানের আলোচনা। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বার্নি কার্ট প্রায় দু ঘণ্টা যাবৎ বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে, জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী তার প্রতিবেদনে।
ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত বার্নি কার্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রায় দু ঘন্টা বৈঠক করেছেন। জিয়ার গুলশানস্থ বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মূলত কথা হয়েছে। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূতের পক্ষে দেওয়া এক লিখিত নোটে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খালেদা জিয়ার মতামত ও ভাবনা জানতে পারার সুযোগকে সাধুবাদ জানানো হয়। বলা হয় গণতন্ত্রের প্রতি বাংলাদেশের অঙ্গীকার দেশের উন্নয়নে একটি প্রয়োজনীয় ভূমিকা রেখেছে। সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণভাবে তাদের মতামত তুলে ধরতে আহ্বান জানান মার্কিন রাষ্ট্রদূত। বিএনপির তরফে ডক্টর মঈন খান সাংবাদিক বলেন বৈঠকটি অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্র নিয়ে কথা হয়েছে। দেশে যে গণতন্ত্রবিহীন পরিস্থিতি বিরাজ করছে সেই বিষয়টি মূলত রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকার উত্তর ও দক্ষিণ এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় বায়ু দূষণ রোধে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট, জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সমূহ এবং চার সিটি কর্পোরেশনকে আগামী 25শে ফেব্রুয়ারির মধ্যে তা জানাতে বলেছে হাইকোর্টের দুই সদস্যের একটি বেঞ্চ। জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি শেষে বায়ু দূষণ রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সোমবার রুলও জারি করেছে আদালত। রিট আবেদনকারী দুই আইনজীবীর একজন জুলাসউদ্দিন সাংবাদিকদের বলেছেন বিশ্বব্যাংকের এক পরিসংখ্যানের সূত্র ধরে জনস্বার্থে রিটটি করা হয়েছে যাতে বলা হয় বায়ু দূষণের কারণে প্রতি বছর বাংলাদেশে 15,000-এর বেশি লোক মারা যাচ্ছে, পাশাপাশি 65 লাখ লোক সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। উল্লেখ্য, 10 বছর ধরে মার্কিন মহাকাশ সংস্থা নাসার একটি স্যাটেলাইটের পর্যালোচনার বিশ্বের বায়ু দূষণের যে চিত্র পাওয়া গেছে তাতে বলা হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায় এই দূষণের মাত্রা গত 10 বছরে বেড়েছে শতকরা 80%। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্যের কারণে, জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্যের পটভূমিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। আগামী 3 মার্চের মধ্যে তাকে আদালতে হাজির থাকতে সমন জারি করেছেন ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার। আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ডক্টর মুমতাজউদ্দিন মেহেদি বাদী হয়ে এই মামলা করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রতিক্রিয়ায় বলেছেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতেই প্রতিহিংসাবশত এই মামলা দায়ের করা হয়েছে। গত 21 ডিসেম্বর রাজধানীতে এক আলোচনা সভায় মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছেন, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, নানা বই কিতাবে নানা রকম তথ্য আছে। উল্লেখ্য যে গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মামলা দায়েরের অনুমোদন চেয়ে আবেদন করেন আইনজীবী মেহেদি। গত 21 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
আগামীকাল মঙ্গলবার 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবসের আগে পশ্চিমবঙ্গ জুড়ে জোরদার সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
আগামীকাল 26 জানুয়ারি ভারতের সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ জুড়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কলকাতা সহ জেলাগুলিতে বাড়তি নজরদারিও রাখা হচ্ছে। পাঠানকোটে জঙ্গি হামলার পর পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার জল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করা হয়েছে। বিএসএফ, সেনাবাহিনী, উপকূলরক্ষী বাহিনী, উপকূলীয় পুলিশ এবং বন দপ্তরের তরফে যৌথভাবে সুন্দরবনের নদীখালিতে চালানো হচ্ছে তল্লাশি। প্রজাতন্ত্র দিবসে রাজ্যে তথা দেশের যেকোনো এলাকায় জঙ্গি হামলা রুখতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত বলা যেতে পারে, জল জঙ্গল দিয়ে সুন্দরবন হয়ে ভারতের ভূখণ্ডে জঙ্গি হামলা হতে পারে বলে আগেই সতর্ক করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর। সীমান্ত নিরাপত্তায় জোরও দেওয়া হয়েছে, নদী সহ সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
36টি রাফায়েল জেট জঙ্গি বিমান কেনার বিষয়ে ভারত ফ্রান্সের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছে। অর্থনৈতিক খুঁটিনাটি বিষয়ে এখনও আলোচনা হচ্ছে এবং পরে চূড়ান্ত মতৈক্য হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের সঙ্গে বৈঠকের পর সোমবার ওই ঘোষণা করেন। ওলান্দ 3 দিনের সফরে ভারতে গেছেন। মোদী বলেন,
দোনো পক্ষকে বিচ কুছ ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট কো ছোড় করকে শেষ ইন্টার গভর্নমেন্টাল এগ্রিমেন্ট সম্পন্ন হো গয়া হ্যায়।
কয়েকটি অর্থনৈতিক দিক ছাড়া উভয় পক্ষ একটি আন্তঃসরকারি চুক্তি স্বাক্ষর করেছে। আমরা দুজনই এ বিষয়েও একমত হয়েছি যে দ্রুত অর্থনৈতিক দিকটার সমাধান করব। ওলান্দ চুক্তিকে দৃঢ় পদক্ষেপ বলে বর্ণনা করেন। ফ্রান্স কয়েক বছর ধরে বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক চুক্তি সম্পন্ন করার চেষ্টা করছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ ভারতের প্রজাতন্ত্র দিবসের উৎসবে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন। এ বিষয়ে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
এবছরের 26 জানুয়ারির সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওল্যান্ডে 3 দিনের সফরে রবিবার ভারতে এসে পৌঁছেছেন। চণ্ডীগড়ে তাকে অভ্যর্থনা জানাতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গত নভেম্বরে প্যারিসে জঙ্গি আক্রমণের কথা জেনেই তিনি সিদ্ধান্ত নেন এবছর 26 জানুয়ারিতে প্রধান অতিথি হবেন ফ্রান্স থেকে কেউ। এরপরই জানুয়ারিতে আবার ভারতের পাঠানকোটে জঙ্গি আক্রমণ ঘটে গেল। দুই দেশের পুরনো বন্ধুত্বের মধ্যে যোগ হল হাতে হাত মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার। ফ্রান্স আর ভারত মানবতার আদর্শে গভীরভাবে আস্থাশীল। সম্প্রতি প্রতিরক্ষা ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা বেড়েছে। ফ্রান্সের কাছ থেকে ভারত 36টি রাফেল যুদ্ধ বিমান কিনবার সিদ্ধান্ত আগেই ঘোষিত হয়েছে। এজন্য ব্যয় হবে 60,000 কোটি টাকা। যে চণ্ডীগড় শহরে এসে নেমেছেন হল্যান্ডে সেটির নকশা কিন্তু করেছিলেন প্রখ্যাত ফরাসি স্থপতি লে কর্বুশিয়ার। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে জীবনযাত্রা স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে। এক প্রচণ্ড তুষার ঝড়ে রেকর্ড ভঙ্গকারী বিপুল তুষারপাত ও বন্যা হয় এবং লক্ষ লক্ষ মানুষ তার শিকার হয়। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে আর 1575 কিলোহার্টজে। এবার আমাদের বাকি রিপোর্ট প্রতিবেদনগুলো। আয়োয়া এবং নিউ হ্যাম্পশায়ার এই দুই রাজ্য থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারি ভোট শুরু হচ্ছে 1 ফেব্রুয়ারি। সেখানকার সর্বসাম্প্রতিক জরিপের ফল অনুযায়ী এযাবৎকালে এই দল থেকে এগিয়ে থাকা প্রার্থী হিলারি ক্লিন্টনের প্রায় কাছাকাছি রয়েছেন ভার্মন্ট সেনেটর বার্নি স্যান্ডার্স। ভয়েস অফ আমেরিকার একটি রিপোর্ট থেকে আপনাদের শোনাচ্ছেন সেলিম হোসেন।
বার্নি স্যান্ডার্স নিজেকে, যিনি পরিচয় দেন একজন স্বতন্ত্র সমাজতান্ত্রিক ডেমোক্রেট হিসেবে, আইওয়া রাজ্যে তিনি এখন ডেমোক্রেট ভোটারদের কাছে প্রায় হিলারির কাছাকাছি অবস্থানে। কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপের ফলাফলে দেখা গেছে ভোটার সমর্থনের পাল্লায় হিলারি ক্লিন্টনের প্রতি সমর্থন 49% এবং বার্নি স্যান্ডার্সের প্রতি সমর্থন 44%। মনমাউথ বিশ্ববিদ্যালয়ের জরিপ অনুসারে নিউ হ্যাম্পশায়ার রাজ্যে বার্নি স্যান্ডার্স এগিয়ে রয়েছেন ক্লিন্টনের চেয়েও। স্যান্ডার্সের সমর্থন 53% ভোটারের আর ক্লিন্টনের সমর্থন 39% ভোটারের। আর এই দুই রাজ্যের প্রাইমারি নির্বাচনের পর সারা দেশের অন্যান্য রাজ্যেও তা অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত করা সকল জাতীয় নির্বাচনী জরিপে দেখা গেছে ওবামা প্রশাসনের প্রথমবারের অর্থাৎ 2009 থেকে 2013 সাল পর্যন্ত শীর্ষ কূটনীতিক হিলারি ক্লিন্টনের পক্ষে ডেমোক্রেট ভোটারদের সমর্থন স্যান্ডার্সের তুলনায় অনেক বেশি ছিল। এই দুই রাজ্যে সাম্প্রতিক জরিপের ফলাফল ক্লিন্টনের প্রচারণা দলকে খানিকটা দুশ্চিন্তায় ফেলেছে, বিশেষ করে বার্নি স্যান্ডার্সের অবস্থান কিছুটা এগিয়ে যাওয়ার কারণে। অনেকদিন পর্যন্ত হিলারি ক্লিন্টন নির্বাচনী সভায় এমনভাবে কথা বলেছেন যেন এই দল থেকে তাঁর প্রার্থিতা নিশ্চিত। আর আইওয়ার তার সাম্প্রতিক নির্বাচনী সভায় তিনি স্যান্ডার্সকে বন্দুক নিয়ন্ত্রণ প্রশ্নে এবং সরকার নিয়ন্ত্রিত স্বাস্থ্যসেবা নীতিমালায় দুর্বল হিসেবে তুলে ধরেছেন। এখন থেকে এক বছর পর প্রেসিডেন্ট ওবামার মেয়াদকাল শেষ হবে। 2016 সালের নভেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে বাছাই করা হবে দেশের 45তম প্রেসিডেন্ট। সম্প্রতি আইওয়ার তরুণ এবং সংখ্যালঘু ভোটারদের উদ্দেশ্যে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থীরা এক ফোরামে অংশ নেন। সেখানে অভিবাসন থেকে শুরু করে তো আলোচনা হয় নানা বিষয় নিয়ে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন এবং সেনেটর বার্নি স্যান্ডার্স এই দুইজনই প্রাইমারি নির্বাচনে প্রধান দুই প্রার্থী তা পরিষ্কার হয় ওই ফোরামের আলোচনায়। NBC ওয়াল স্ট্রিট জার্নাল জরিপে ক্লিন্টনের পক্ষে 48 এবং স্যান্ডার্সের পক্ষে 45% ভোটারের সমর্থন দেখা যায়। তখন অভিবাসন বিষয়ে ক্লিন্টন বলেন তিনি বহিষ্কারের বিপক্ষে। তিনি বলেন, আমি মনে করি না যে পাকড়া অভিযান চালানোর মধ্য দিয়ে অভিবাসন আইন প্রয়োগ করা ঠিক। বস্তুত তা বিভেদ এবং বিবাদ উৎপন্নকারী এবং ভীতির সৃষ্টি করে। মেরিল্যান্ডের সাবেক গভর্নর মার্টিন ওমালিকে অভিবাসন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন তিনি শিশুদের বহিষ্কারের বিরোধী। তিনি বলেন, নারী এবং শিশুদেরকে আমরা কখনোই বহিষ্কার করব না বা করা উচিত নয়। অস্ত্র নিয়ন্ত্রণ সম্পর্কে স্যান্ডার্স 2005 সালে অস্ত্র প্রস্তুতকারী এবং অস্ত্র বিক্রেতাদের মামলা থেকে নিরাপত্তা পাবার আইন সংক্রান্ত যে আইন তুলেছিলেন তার পক্ষে কথা বলেন। তবে অস্ত্র সহিংসতা রোধে প্রেসিডেন্ট ওবামার নির্বাহী আদেশের সমর্থন করেন তিনি।
1 ফেব্রুয়ারি আইওয়া রাজ্যে ককাস এবং নিউ হ্যাম্পশায়ার প্রাইমারি পরের সপ্তাহে অনুষ্ঠিত হবে এবং এই সম্পর্কে আরো বিস্তারিত রিপোর্ট আছে পরে। শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062। আর আগামী বুধবার 27 জানুয়ারি আমাদের কলিং শো হ্যালো ওয়াশিংটনের বিষয় দক্ষিণ এশিয়ায় উগ্রবাদ, দেশি ও আন্তর্জাতিক যোগসূত্র। যুক্তরাষ্ট্রের আয়োয়া এবং নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন প্রার্থীদের প্রথম দফার ভোট দেওয়ার আগে সাম্প্রতিক জনমত জরিপে দেখা যাচ্ছে আমেরিকানরা যেসব বিষয় নিয়ে ভাবছেন তাতে একটা বড় রকমের পরিবর্তন এসছে। অন্য সময়ের নির্বাচন থেকে বর্তমানের এই নির্বাচনের বিষয়গত পরিবর্তন সম্বন্ধে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা জিম ম্যালনের একটি প্রতিবেদন থেকে আপনাদের বিস্তারিত শোনাচ্ছেন আনিস আহমেদ।
হালামলের জনমত জরিপে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের ভোটদাতাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়ের শীর্ষে রয়েছে সন্ত্রাসবাদ এবং জাতীয় নিরাপত্তা। বিশেষত সিরিয়ার যুদ্ধ এবং কথিত ইসলামিক স্টেটকে মোকাবিলা করাটা এখন হোয়াইট হাউসের সম্ভাব্য বাসিন্দাদের মধ্যে এক তুমুল বিতর্কের বিষয় হয়ে রয়েছে। এই দুটি বিষয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির জন্য এক বিরাট চ্যালেঞ্জ। আর এসব বিতর্কে লক্ষ্য করা গেছে এ ব্যাপারে প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে তীক্ষ্ণ মতভেদ রয়েছে। রিপাবলিকান দল থেকে শীর্ষ প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ইসলামিক স্টেটের জিহাদিদের নির্মূল করার ব্যাপারে তাঁর সংকল্প প্রকাশ করেছেন এবং যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসী আক্রমণ থেকে নিরাপদ রাখার জন্য একটি জরুরি পদক্ষেপ হিসেবে দেখছেন।
We need a toughness, we need strength. We're not respected as a, you know, as a nation anymore.
ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের কঠোর হতে হবে, শক্তিশালী হতে হবে। জাতি হিসেবে এখন আর আমাদের কেউ সম্মান দিচ্ছে না এবং যে পরিমাণ মর্যাদা আমাদের প্রাপ্য সেটাও আমরা পাই না। কাজে সেই অবস্থানে আমরা দ্রুত ফিরে না গেলে আমরা দুর্বল থেকে দুর্বলতর হতে থাকব এবং শেষে খসে পড়ব। আমরা সেটা হতে দিতে পারি না। ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী টেক্সাসের সেনেটর টেড ক্রুজ বিমান আক্রমণ সমর্থন করেন। তিনি বলছেন,
Right now Obama is launching between 15 and 30 air attacks a day. It is photo op foreign policy. We need to use
তিনি বলছেন, এই মুহূর্তে ওবামা প্রতিদিন 15 থেকে 30 বার বিমান আক্রমণ চালাচ্ছেন। এটা লোক দেখানো পররাষ্ট্রনীতি। আমাদেরকে আমাদের প্রচণ্ড বিমান শক্তি ব্যবহার করতে হবে, আমাদেরকে কুর্দিদের অস্ত্র দিতে হবে এবং আইসিসরা যেখানেই থাকুক না সেখানে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এবং তাদের হত্যা করতে হবে। তবে অন্য প্রতিদ্বন্দ্বী ফ্লোরিডার সেনেটর মার্কো রুবিওর যুক্তি হল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্থলসেনা। রুবিও বলছেন, বিমান আক্রমণ তাদের পরাস্ত করার একটা প্রধান উপায়, কিন্তু তাদেরকে পরাজিত করতে হবে স্থলেও এবং সেই জন্যে প্রয়োজন স্থলবাহিনী, আর সেই স্থলবাহিনীতে মূলত থাকবে সুন্নি আরবরা। রুবিও সিরিয়ায় সরকার পরিবর্তনের পক্ষে, তবে ক্রুজ এবং তার দলেরই রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী র্যান্ড পল তা মনে করেন না। ওদিকে ডেমোক্রেটিক দল থেকে মনোনয়ন প্রার্থীদের মধ্যে যিনি শীর্ষে রয়েছেন সেই হিলারি ক্লিনটনও ইসলামিক স্টেট যোদ্ধাদের বিরুদ্ধে আগ্রাসী সামরিক অভিযানের পক্ষে, তবে তিনি বিপুল সংখ্যক আমেরিকান সৈন্য ব্যবহারের বিরোধিতা করছেন।
They want American troops back in the Middle East. They want American soldiers.
হিলারি বলছেন, তারা অর্থাৎ ইসলামিক স্টেট যোদ্ধারা চায় মধ্যপ্রাচ্যে আমেরিকান সৈন্যরা যেন ফিরে যায়। তারা চায় স্থলে আমেরিকান সৈন্য লড়াই করুক, তাতে তারা আরও লক্ষ্যস্থল খুঁজে পাবে, আরও লোককে নিজেদের দলে ভেড়াতে পারবে। হিলারি ক্লিনটনের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারমন্ট অঙ্গরাজ্যের সেনেটর বার্নি স্যান্ডার্স সিরিয়ায় সরকার পরিবর্তন সম্পর্কে হিলারির সঙ্গে দ্বিমত প্রকাশ করেন।
It is not Assad who was attacking the United States. It is ISIS.
বার্নি স্যান্ডার্স বলেন, আসাদ তো আর যুক্তরাষ্ট্রকে আক্রমণ করছেন না, আইসিস করছে। আইসিস ফ্রান্সকে আক্রমণ করছে এবং রাশিয়ার বিমানের উপর আক্রমণ করেছে। আইসিসকে নির্মূল করাই হতে হবে আমাদের পররাষ্ট্র ও সামরিক নীতির অগ্রাধিকার। বাইপার্টিসান পলিসি সেন্টারের জন ফুটিয়ার বলছেন, সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ নির্বাচনী অভিযানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
When it comes to terrorism, where they think it could come to America, when they see ISIS beheading Americans or the
তিনি বলছেন, সন্ত্রাসবাদের প্রশ্নটা যখন ওঠে এবং যখন এটা মনে করা হয় যে আমেরিকায় তা আসতে পারে, যখন লোকজন দেখে যে আইসিস আমেরিকানদের শিরশ্ছেদ করছে কিংবা প্যারিসে অথবা সান বার্নার্ডিনোতে হামলা চালাচ্ছে, তখন সেটা একটা বাস্তব ইস্যু হয়ে ওঠে এবং আমার মনে হয় রিপাবলিকানরা সেটাই তুলে ধরছেন। সাম্প্রতিক জরিপগুলোতে দেখা গেছে ভোটদাতারা সন্ত্রাসবাদ এবং জাতীয় নিরাপত্তার বিষয়টিকে অর্থনীতির মতো চিরাচরিত প্রসঙ্গের চাইতে গুরুত্ব দিয়েছেন অনেক বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যেসব দেশ কলেরা মহামারীর বিরুদ্ধে লড়ছে শিগগিরই তাদের জন্য প্রাণরক্ষাকারী একটি টিকা সহজলভ্য হয়ে যাবে। জেনিভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর থেকে ভয়েস অফ আমেরিকার লিসা লাইনের পাঠানো প্রতিবেদন এখন আপনাদের শোনাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন তাহিদুল ইসলাম। দুটি ওষুধ তৈরির প্রতিষ্ঠান সম্প্রতি কলেরার 30 লাখ টিকা উৎপাদন করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তৃতীয় একটি প্রতিষ্ঠানকে টিকা উৎপাদনের অনুমোদন দেওয়ার পর চলতি বছরে বিশ্বব্যাপী টিকা মজুদের লক্ষ্যমাত্রা দ্বিগুণ নির্ধারণ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাকযোগ্যতা কর্মসূচির অধীনে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান ইও বায়োলজিক্স মুখে খাওয়া যায় এমন সর্বাধুনিক কলেরার টিকা উৎপাদনের অনুমোদন পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি টিকা ও মজুদ বিভাগের একজন বিশেষজ্ঞ ডক্টর স্টিভেন মার্টিন এটাকে সুসংবাদ বলেই অভিহিত করেন। তিনি বলেন, মুখে খাওয়া যায় এমন কলেরা টিকার মজুদ 60 লাখ হলে তা দীর্ঘস্থায়ী সংকট মোকাবেলায় সাহায্য করবে। তিনি বলেন, গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে এই টিকার বেশ চাহিদা ছিল, তবে টিকাটির যে মজুদ ছিল তাতে সংস্থাটি সুদান এবং হাইতি থেকে যে পরিমাণ টিকা সরবরাহের অনুরোধ পেয়েছিল তা পূরণ করতে পারেনি। ডক্টর স্টিফেন মার্টিন বললেন,
We've used it largely in outbreaks and humanitarian crises, but this additional producer will permit us to perhaps go even further.
প্রাদুর্ভাবের মধ্যে মানবিক সংকটের সময়ে আমরা এটা ব্যাপক হারে ব্যবহার করব, কিন্তু এই অতিরিক্ত উৎপাদন আমাদের আরও কিছু করার এবং কবলিত পরিস্থিতিতে টিকা ব্যবহার শুরু করার অনুমোদন দেয়। আপনি দেখতে পাচ্ছেন অনেক দেশেই বর্ষাকাল শুরু হয়েছে এবং কলেরা আক্রান্তের সংখ্যাও বাড়ছে।
কলেরা হচ্ছে এমন একটি তীব্র ডায়রিয়াজনিত রোগ যার চিকিৎসা করা না হলে ঘণ্টাখানেকের মধ্যে রোগী মারা যেতে পারে। বিশ্বব্যাপী আনুমানিক 150 কোটি মানুষ কলেরার ঝুঁকিতে রয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর 43 লাখ মানুষ কলেরায় আক্রান্ত হন, যার মধ্যে 1,42,000 প্রাণ হারান। 50টিরও বেশি দেশে এই রোগটি রয়েছে। ডক্টর স্টিভেন মার্টিন বলেন,
বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রত্যাশা করছে প্রস্তুতকারী অন্যান্য প্রতিষ্ঠানও টিকা উৎপাদনে এগিয়ে আসবে, উৎপাদন বাড়লে তা দাম কমাতে সাহায্য করবে। বর্তমানে প্রতি ডোজ টিকার দাম $1.85 হলেও তা কমে হবে $1.45।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি টিকা ও মজুদ বিভাগের বিশেষজ্ঞ ডক্টর স্টিভেন মার্টিন ধারণা করছেন, চলতি বছরে বিশেষ করে আফ্রিকাতে টিকার উচ্চ চাহিদা হবে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এবং এলনিনো আবহাওয়ার প্রবণতা ঘন ঘন কলেরা প্রাদুর্ভাবে বিরাট ভূমিকা রাখছে এবং সম্ভবত এসবই তানজানিয়া, মালাউই এবং কেনিয়ার মতো দেশগুলোর সাম্প্রতিক প্রাদুর্ভাবের পিছনে রয়েছে, এটাই তার কারণ হতে পারে।
Voice of America, Washington.
আর এখন যুক্তরাষ্ট্র সরকারের মতামত সম্বলিত সম্পাদকীয় শুনুন।
সম্প্রতি কংগ্রেসের এক শুনানিতে পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা উত্তর কোরিয়ার মানবাধিকারের জঘন্য নীতির জন্য দেশটির উপরে চাপ সৃষ্টি বিষয়ে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সমাজের ভূমিকার কথা উল্লেখ করেন। 2014 সালের ইউএন কমিশন অব ইনকোয়ারি রিপোর্টে নৃশংস বাস্তবতার চিত্র ফুটে উঠেছে। উত্তর কোরিয়া এখন একটি স্বৈরাচারী দেশ যেখানে ভাষা প্রকাশের, ধর্মপালন, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন এবং আন্দোলনের অধিকারকে অগ্রাহ্য করা হয়। আনুমানিক 80,000 থেকে 1,00,000 উত্তর কোরিয়ার জনগণ রাজনৈতিক বন্দী শিবিরে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন, যেখানে সরকারি কর্মকর্তারা বিচার বহির্ভূত হত্যা, দাসত্ব, দৈহিক যন্ত্রণা, দীর্ঘস্থায়ী আটকাদেশ, ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাত সহ নানা ধরনের মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। জাতিসংঘের রিপোর্ট ছাড়াও যুক্তরাষ্ট্র যেসব কোরীয় জনগণ এখন বন্দী রয়েছেন তাদের পক্ষে সচেতনতা বাড়াতে পাবলিক ফোরামে সপক্ষ ত্যাগকারীদের সাক্ষ্য জোরদার করার প্রয়াস নিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং মানবাধিকার বিষয়ে হাইকমিশনার দফতর উত্তর কোরীয় সরকারের মানবাধিকার লঙ্ঘন এবং এসব কর্মকাণ্ডের জন্য দোষী ব্যক্তিদের তালিকা প্রণয়নে নিয়োজিত আছে। এছাড়াও উত্তর কোরিয়ার সরকারের উপর অতিরিক্ত চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সাধারণ পরিষদ এবং মানবাধিকার কাউন্সিলের বার্ষিক প্রস্তাবকে সমর্থন জানিয়েছে, যে প্রস্তাবে মানবাধিকারের লঙ্ঘনের জন্য দোষারোপ করা হয়। উত্তর কোরিয়ার মানবাধিকার বিষয়ে বিশেষ দূত রবার্ট কিং জানান, উত্তর কোরিয়ার সরকারের মানবাধিকার বিষয়ে অব্যাহত সমালোচনার বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বর্ধিত হারে বিভিন্ন সরকার উত্তর কোরিয়ার মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জ্ঞাপনের কারণে তাদের সমর্থকদের সংখ্যা এখন অল্পতে এসে দাঁড়িয়েছে। যে অল্প সংখ্যক দেশ উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রস্তাবের বিরোধিতা করে তারাও বিশ্বের নিকৃষ্ট মানবাধিকার লঙ্ঘনকারী দেশ। বিশেষ প্রতিনিধি কিং জানান, উত্তর কোরিয়ার জনগণ যা কিছু সত্য তা জানবার অধিকার রাখেন, আর সে কারণেই যুক্তরাষ্ট্র ভয়েস অব আমেরিকা ও রেডিও ফ্রি এশিয়ার সম্প্রচারের মাধ্যমে উত্তর কোরিয়ার জনগণকে বিশ্বের বিভিন্ন তথ্য ও সংবাদ প্রচারকে সমর্থন করে যাবে। উত্তর কোরিয়াকে অবশ্যই তার মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরতে হবে, বিকল্প এখানে একেবারেই স্পষ্ট। জনগণের কল্যাণে বিনিয়োগ করুন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানান, পরমাণুমুক্ত হতে সঠিক পদক্ষেপটি বেছে নিন, তাহলেই আসতে পারে শান্তি, সমৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে উন্নততর সম্পর্কের সুযোগ। আর অন্যথায় উত্তর কোরিয়াকে আরও বেশি করে বিচ্ছিন্ন হয়ে পড়তে হবে।
এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের মতামত সম্পাদকীয় শুনলেন। আর এখন সবশেষ পাওয়া খবর সহ সংক্ষিপ্ত সংবাদ শোনাচ্ছেন শগুফতা নাসরিন কুইন।
সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত বলেছেন তিনি শুক্রবার সিরিয়ান সরকার ও বিরোধী সদস্যদের মধ্যে শান্তি আলোচনা শুরু করতে পারবেন বলে আশা করছেন। স্টেফান দ্য মিস্টুরা আজ সোমবার বলেছেন তিনি আগামীকাল নিমন্ত্রণ পত্র পাঠাচ্ছেন। জাতিসংঘ চেয়েছিল সিরিয়ান সরকার ও বিরোধী সদস্যদের জেনিভায় আলোচনার জন্য একসঙ্গে করতে এবং সোমবার থেকে আলোচনা শুরু করতে, কিন্তু কাকে নিমন্ত্রণ পত্র পাঠানো হবে সে বিষয়ে মতবিরোধের কারণে প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। বুভুক্কাসহ অবিস্ফোরিত অস্ত্রশস্ত্র মেকং এর নিম্নভাগে প্রযুক্তি লাভের সমস্যা লাওস যাতে মোকাবেলা করতে পারে সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্র লাওসকে সাহায্য করার জন্য প্রচেষ্টা জোরদার করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি সোমবার ভিয়েন্তিয়ান সফরের সময় উদ্যোগগুলোর রূপরেখা দেন। এশিয়ার বাইরে যেসব চ্যালেঞ্জ আছে যার মধ্যে অন্তর্ভুক্ত পরিকল্পিত সিরিয়া শান্তি আলোচনা, সে বিষয়েও পররাষ্ট্রমন্ত্রী কেরি আলোচনা করেন। লাওসের প্রধানমন্ত্রী থং সিং থামাভং এবং পররাষ্ট্রমন্ত্রী থংলুন সিসুলিথ সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি ওই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে জীবনযাত্রা স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে। এক প্রচণ্ড তুষার ঝড়ে রেকর্ড ভঙ্গকারী বিপুল তুষারপাত ও বন্যা হয় এবং লক্ষ লক্ষ মানুষ তার শিকার হয়। ওয়াশিংটনে সোমবার যুক্তরাষ্ট্রের সরকারি দপ্তরগুলো বন্ধ, শুধু জরুরি কর্মীরা কাজ করছেন। শহরের জমাট বরফের স্তূপ খুঁড়ে পথ পরিষ্কার করা হচ্ছে। তুষার ঝড়ের কারণে ওয়াশিংটনের পাতাল রেল ব্যবস্থা দুদিন বন্ধ থাকার পর আজ আংশিকভাবে চলছে। রাজধানী ডিসি এবং আশেপাশের এলাকায় সব স্কুল বন্ধ। এই এলাকার তিনটি প্রধান বিমানবন্দরে সীমিতভাবে বিমান উড়ান পুনরায় শুরু হয়েছে। সোমবার যে বেশ কয়েকটি আইন প্রস্তাবে ভোট হওয়ার কথা ছিল, যুক্তরাষ্ট্র কংগ্রেস তা স্থগিত করেছে। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে চান যারা, সেই প্রার্থীরা কয়েক মাস ধরে নির্বাচনী প্রচার অভিযান চালাচ্ছেন এবং বিতর্ক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ভোটারদের এটাই বোঝাতে যে তারাই ওই পদের জন্য সবচাইতে যোগ্য প্রার্থী। আজ থেকে ঠিক এক সপ্তাহ পর আইওয়া ভোটাররা মনোনয়ন প্রক্রিয়ায় তাদের মতামত প্রকাশের প্রথম সুযোগ পাবেন। পয়লা ফেব্রুয়ারি আইওয়া ককাস অনুষ্ঠিত হবে। মনোনয়ন প্রক্রিয়া সেখানে শুরু হওয়ার পর অন্যান্য বাদবাকি রাজ্যে ভোট গ্রহণ হবে এবং জুলাই মাসে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দল দলীয় কনভেনশনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করবেন। ৩৬টি রাফায়েল জেট জঙ্গি বিমান কেনার বিষয়ে ভারত ফ্রান্সের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছে। আর্থনৈতিক খুঁটিনাটি বিষয়ে এখনও আলোচনা হচ্ছে এবং পরে চূড়ান্ত মতৈক্য হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের সঙ্গে বৈঠকের পর সোমবার ওই ঘোষণা করেন। ওলান্দ তিন দিনের সফরে ভারত গেছেন। মোদী বলেন, কয়েকটি আর্থনৈতিক দিক ছাড়া উভয় পক্ষ একটি আন্তঃসরকারি চুক্তি স্বাক্ষর করেছে। আমরা দুজনই এ বিষয়েও একমত হয়েছি যে দ্রুত আর্থনৈতিক দিকটার সমাধান করা হবে। ওলান্দ চুক্তিকে দৃঢ় পদক্ষেপ বলে বর্ণনা করেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সরকার কবিরউদ্দিন, সঙ্গে প্রকৌশলী ছিলেন বেল বার্বার। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।
This program has come to you from the Voice of America, Washington.